ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আফগানিস্তানের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল বন্দুকধারী।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আচমকায় বৈঠকে বসলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজ।
তাছাড়াও রয়েছে সিরিয়া ও আইএস নিয়ে অধ্যাপক তারেক শামসুর রহমানের বিশ্লেষণ।
এই আইএস এর হাতে ইতিমধ্যে ইয়াজদি, ক্রিশ্চিয়ান এবং সিদ্দি সম্প্রদায়ের অনেক মানুষ সেখানে মারা গেছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। ইউরোপে অভিবাসীর জোয়ার সামাল দিতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে শুক্রবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক আশা করছেন 28 জাতির এই সংগঠনের নেতৃবৃন্দ কোনো পরিবর্তন ছাড়াই তা সমর্থন করবেন। ইইউ জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন ইউরোপিয়ান নেতৃবৃন্দ গ্রহণ করলে আঙ্কারার পক্ষ থেকেও এই চুক্তি গ্রহণ করবেন সকলেই। এতে বলা হয়, তুরস্ক থেকে নতুন কোনো অভিবাসী আসলে গ্রিস ফেরত দেবে তুরস্কেই। বদলে তুরস্ক, যেখানে ইতিমধ্যেই 30 লক্ষ সিরিয়ান শরণার্থী রয়েছেন, আর্থিক সহায়তা এবং তুরস্কের নাগরিকদের জন্য শেনগেন জোনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন। এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন তুরস্ক এবং ইউরোপিয়ান ইউনিয়নে আশ্রয়প্রার্থী অভিবাসীর জোয়ারের বিষয়টি কোনো দর কষাকষির বিষয় নয়, এটি মানবিক মূল্যবোধের বিষয়। এই চুক্তি নিয়ে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন মহলের সমালোচনা উঠলেও উভয় পক্ষই এমন একটি চুক্তি আশা করছিলেন। এতে করে মানব পাচারের আন্তর্জাতিক চক্র, যারা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অভিবাসীদেরকে ইতালি, গ্রিস, তুরস্কে পাচারের ব্যবসা করছে, তাদেরকে থামানো সহজ হবে। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরের পরিকল্পনাকে। কংগ্রেসের নানা মতানৈক্য সত্ত্বেও প্রেসিডেন্ট ওবামা হাভানার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে জোরে সোরে কাজ করে যাচ্ছেন। সফরের আগেই প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন স্থান সফরের নিমন্ত্রণ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস বলেছেন রবিবার প্রেসিডেন্ট কিউবায় পৌঁছাবেন। তিনি বলেন, আমরা আশা করছি বাণিজ্য, ভ্রমণ এবং আমেরিকান ও কিউবানদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কিউবানদের জীবনমানের উন্নয়নে প্রেসিডেন্ট ওবামার এই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি কিউবায় সরকারি পর্যায় ছাড়াও নাগরিক সমাজ, প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত 90 বছরে এই কোনো ক্ষমতাসীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিউবা সফর করছেন। শুক্রবার দক্ষিণ আফগানিস্তানের একটি স্থানে নেটো বাহিনীর একটি হেলিকপ্টারকে জরুরি অবস্থায় অবতরণ করতে হয়, তবে কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর তালিবান বলছে তারা গুলি করে ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তালিবান নিয়ন্ত্রিত হেলমন্দ প্রদেশ, যে এলাকায় এটি ঘটেছে, সেখানে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চলছিল। এদিকে আফগানিস্তানের ডক্টরস উইদাউট বর্ডার্স হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদেরকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কমান্ড মুখপাত্র কর্নেল প্যাট্রিক রাইডার বলেছেন ইতিমধ্যে ওই ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত যারা ছিল তাদের কয়েকজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। ওদিকে বাংলাদেশ থেকে মতিউর রহমান চৌধুরী এক রিপোর্টে জানিয়েছেন আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহৃত হয়েছেন। ব্র্যাকের সিনিয়র লিড কমিউনিকেশন কর্মকর্তা রনি মির্জা জানিয়েছেন কন্দুজে ফিল্ড পরিদর্শন শেষে বলগান যাওয়ার পথে তারা অপহৃত হন। শোনা যাক রিপোর্টটি।
আফগানিস্তানের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল বন্দুকধারী। প্রায় 24 ঘন্টা পার হয়ে গেলেও কেউ এই অপহরণের দায়িত্ব স্বীকার করেনি কিংবা মুক্তিপণ দাবি করেনি। ব্র্যাকের সিনিয়র লিড কমিউনিকেশন কর্মকর্তা রনি মির্জা জানিয়েছেন অপহৃত দুজনের মধ্যে প্রকৌশলী শওকত আলী ও হিসাব রক্ষক বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম রয়েছেন। উল্লেখ্য যে 2002 সাল থেকে ব্র্যাক আফগানিস্তানে কাজ করছে। এই সময়ের মধ্যে বন্দুকধারীদের হামলায় 2 জন কর্মকর্তা নিহত হয়েছেন।
দক্ষিণ এশিয়া 8টি দেশের আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সার্কের 19তম শীর্ষ সম্মেলন চলতি সালের 10 ও 9 নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হবে। জহুরুল আলম ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
নেপালের পর্যটন শহর পোখরায় বৃহস্পতিবার সার্কের সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন বলে খবরে বলা হয়। পোখরায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানে সার্ক পরিবেশ ও জ্বালানি কেন্দ্র এবং ভারতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সার্কের সদস্য রাষ্ট্রসমূহ হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে নেপালের পোখরায় সার্ক সম্মেলনের ফাঁকে দফায় দফায় বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সারতাজ আজিজ। বৈঠককে আনুষ্ঠানিক হলেও তাই দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পাঠানকোটের বিমান ঘাটিতে জঙ্গি হামলার ঘটনার পর অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া ভারত ও পাকিস্তানের আস্থাবর্ধক বৈঠক আবার যেন শুরু হয়ে গেল। নেপালের পোখরায় সার্ক সম্মেলনের ফাঁকে দফায় দফায় বৈঠক সারলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সারতাজ আজিজ। বৈঠকে পাঠানকোট নিয়ে যেমন আলোচনা হয়েছে এবং একই সঙ্গে সারতাজ আজিজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবছরই ইসলামাবাদে অনুষ্ঠিত পরবর্তী সার্ক সম্মেলনে আমন্ত্রণ করেছেন বলেও সরকারি সূত্রের খবর। এই বৈঠকের পরই মনে করা হচ্ছে আগামী 30 মার্চ ওয়াশিংটনে আবার দেখা হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরমাশিস কোশরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইরাকে ইসলামিক স্টেট দলের সঙ্গে কাজ করে কুর্দি পেশমার্গা সেনাদের কাছে আত্মসমর্পণ করা আমেরিকান নাগরিক মোহাম্মদ জামাল খিউইস বলেছে মসুলে গিয়ে সে ভুল করেছিল এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অদূরে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা 26 বছর বয়সী জামাল খিউইস উত্তর ইরাকের সিনজার শহরে চলতি সপ্তাহে আত্মসমর্পণ করে। কুর্দিস্তান 24 টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সে জঙ্গি দলে যোগ দেওয়াটা ভুল হয়েছিল বলে স্বীকার করে। 16 মিনিটের ওই সাক্ষাৎকারে কিউএস ইসলামিক স্টেট বা তাদের কার্যক্রম সম্পর্কে তেমন কিছুই বলেনি। সে তার নিজের সম্পর্কে, গত বছর ডিসেম্বরে ইরাক সফর সম্পর্কে এবং ইসলামিক স্টেটে যোগ দেওয়ার প্রসঙ্গে কথা বলেন। কিউএস জানায় সে ক্রিমিনাল জাস্টিস পড়েছে, তার ফিলিস্তিন বংশোদ্ভূত বাবা মা ভার্জিনিয়ায় আলেকজান্দ্রিয়ায় থাকেন। সে মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়তে যেত, তবে কী কারণে সে ইসলামিক স্টেটে যোগ দিতে উদ্বুদ্ধ হলো সে সম্পর্কে কিছুই বলেনি। বিশ্বকাপ টি-20 ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচটি শনিবার কলকাতায় হতে যাচ্ছে, আর সে ম্যাচে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা দুর্ঘটনার কথা ভাবনায় রেখে কর্তৃপক্ষ 200 কোটি টাকা বিমা করেছে। কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতার সবচেয়ে প্রতীক্ষিত ও উত্তেজক ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ভারত আর পাকিস্তানের মধ্যে। কিন্তু এই চৈত্র মাসে কালবৈশাখী এসে পণ্ড করে দিতে পারে খেলা, কিংবা ঘটতে পারে কোনো সন্ত্রাসবাদী হামলা বা ভেঙে পড়তে পারে 60,000 দর্শক আসনের স্টেডিয়াম। এইসব যে কোনো অঘটনের সম্ভাবনা মাথায় রেখেই ম্যাচটির জন্য 200 কোটি টাকার বিমা করা হয়েছে। কলকাতার যে কোনো অনুষ্ঠানের জন্য এত টাকার বিমা এক নতুন রেকর্ড। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা NIA ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক পলিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আশিক আহমেদকে অবশেষে গ্রেফতার করেছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক আশিক আহমেদ ওরফে রাজাকে অবশেষে গ্রেপ্তার করল দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দিল্লিতে গ্রেপ্তারের পর পাতিয়ালা হাউসে NIA এর বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক তাকে 5 দিনের জন্য তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠিয়েছেন। IS জঙ্গিদের সঙ্গে যোগসাজশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মতাদর্শ প্রচার, এরাজ্যে IS ইউনিট স্থাপন এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে অস্ত্র সংগ্রহের চেষ্টার অভিযোগে গত 25 ফেব্রুয়ারি রাজ্যের বর্ধমান জেলার কাকসা থানার গোপালপুর এলাকার একটি মেস বাড়ি থেকে দিল্লি থেকে আসা NIA এর একটি বিশেষ টিম আশিক আহমেদকে আটক করে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর শুক্রবার উত্তর কোরিয়া নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে তারা উত্তর কোরিয়ার তরফে 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রমাণ পেয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যে দুটি খবর সম্প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে একটি হল আইএসকে যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংগঠনের জন্য দায়ী বলে চিহ্নিত করা এবং আইএসের আধিপত্য কমে আসার সংক্রান্ত একটি জরিপের ফলাফল। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
অধ্যাপক তারেক শামসুর রহমান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেছেন তাঁর বিবেচনায় ইসলামিক স্টেট বা আইএস বা যাকে তিনি দায়েশ বলেছেন তা কার্যত তার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যুদ্ধ অপরাধ করছে, করছে মানবতার বিরুদ্ধে অপরাধও। মিস্টার কেরির এই বক্তব্যের প্রভাব ও প্রতিক্রিয়া কী হতে পারে?
আমি মনে করি এটা একটা খুব স্পষ্ট বক্তব্য। অতীতে কোন মার্কিন সরকারের কোন প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য আমরা শুনিনি। ফলে এর মধ্যে থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট হলো যে কেরির বক্তব্যটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ধারণ করে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা পরিষদে প্রশ্ন উত্থাপন করে তাহলে আজকে যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত সিরিয়াতে তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের বিচার করা সম্ভব হবে। কারণ আপনি জানেন এই আইএস এর হাতে ইতিমধ্যে ইয়াজদি খ্রিস্টিয়ান এবং শিখ সম্প্রদায়ের অনেক মানুষ সেখানে মারা গেছেন এবং তাদের যে হত্যাকাণ্ডের খবর ইতিমধ্যে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে,
এমনকি মুসলিমদের মধ্যেও শিয়া মুসলমান অনেকেই তাদের হাতে,
মুসলমানদের কথাই আমি বললাম এইমাত্র। ফলে সেটা স্পষ্ট করে অনেক দেরিতে হলেও আমি মনে করি যে কেরির এই বক্তব্য প্রশংসার দাবি রাখে এবং যুদ্ধ অপরাধের যারা করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা আরো সামনে এগিয়ে যাবে। কেননা আমরা গত বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি যে সিরিয়াতে যে ধরনের ঘটনা ঘটে চলেছে একের পর এক তা কোনো সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয় এবং সেখানে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, একটা মানে বিশাল জনগোষ্ঠী ইতিমধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, প্লাস 45% মানুষ সেখানে ডিসপ্লেসড হয়েছে। ফলে এই আজকে কেরির বক্তব্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পথ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এদের বিচারের পথ এর মধ্যে দিয়ে প্রশস্ত হতে পারে বলে আমার ধারণা।
সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে যে আইএস তার দখল করা জায়গাগুলোর উপর বিশেষত সিরিয়ায় নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে হারাচ্ছে। বলা হচ্ছে 22% জায়গার উপর আইএস নিয়ন্ত্রণ হারিয়েছে, যার মধ্যে 8% হারিয়েছে বছরের এই প্রথম আড়াই মাসেই। এর কারণ কি বলে আপনি মনে করেন?
আমার মনে হয় এই যে আইএস যে ক্ষমতা প্রতিপত্তি নিয়ে মধ্যপ্রাচ্যে আবির্ভূত হয়েছিল তাদের সে ক্ষমতা প্রতিপত্তির মধ্যে তারা হারিয়ে ফেলেছে, সমর্থন তারা হারিয়ে ফেলেছে। উপরন্তু দুটো বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, বিশেষ করে রাশিয়ার ইনভলভমেন্টের ফলে, রাশিয়ার বোমাবর্ষণের ফলে, আপনি জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া এই মধ্যপ্রাচ্যে সিরিয়ার কনফ্লিক্টে নিজেদেরকে জড়িত করে এবং রাশিয়ার বোমাবর্ষণের ফলে আইএস এর অনেক ক্ষতি হয়েছে। ফলে আইএস এর যে শক্তি ছিল দুটো পরাশক্তির বিরুদ্ধে সেই শক্তি ক্ষয় হয়েছে এবং আইএস বাধ্য হয়েছে তাদের অধিকৃত অঞ্চল সে অঞ্চল থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং এটা খুব স্বাভাবিক, এটা যদি আরো কন্টিনিউ করতো তাহলে আমার ধারণা হয়তো আইএস তার অস্তিত্ব বিপন্ন হতো সিরিয়াতে।
সিরিয়ায় এক ধরনের অস্ত্রবিরতি বহাল আছে অস্থায়ী হলেও, বিশেষত সরকারি বাহিনী এবং আসাদ সরকার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে। এতে সেখানে স্থায়ী অস্ত্রবিরতির সম্ভাবনা কতখানি?
এখানে ধরো একটা তো পজিটিভ সাইড আমরা বলতেই পারি যে সেখানে অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে এবং একটা শান্তি আলোচনা শুরু হয়েছে জেনেভাতে এবং এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। তবে এখানে সমস্যা কিন্তু অনেকগুলো আছে, বিশেষ করে আপনি লক্ষ্য করে থাকবেন যে সেখানে যে শান্তি আলোচনা সেখানে কুর্দির কোনো প্রতিনিধিত্ব সেখানে নেই। উপরন্তু যে অপোজিশন সেখানে প্রতিনিধিত্ব করছে সিরিয়ার, তার যারা প্রতিনিধিত্ব করছেন তার নেতা, বিশেষ করে তার যে নেতা একজন মিস্টার সম্ভবত তার নাম মোহাম্মদ আলুস, তাকে একজন কট্টরবন্দী সালাফিস্ট হিসেবে চিহ্নিত করা হয়, তিনি সৌদি আরবের সমর্থনপুষ্ট এবং সৌদি আরবের পক্ষ থেকেই মূলত বলা যেতে পারে এরকম যে তাদের স্বার্থেই তিনি কাজ করছেন এবং তিনি সেখানে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এর বাইরেও যে শক্তি আছে সিরিয়াতে বিরোধী দল হিসেবে যারা পরিচিত তাদের কিন্তু প্রতিনিধিত্ব সেখানে নেই। আমি কুর্দির কথা, কুর্দিদের প্রতিনিধিত্বের কথা আমি আলোচনা করেছিলাম। আপনি জানেন যে কুর্দিরা ইতিমধ্যে তাদের বেশ কিছু অঞ্চল নিয়ে তারা একটা ফেডারেল রাষ্ট্র কাঠামোর কথা তারা বলছে। ফলে নানান ইস্যুগুলো সামনে চলে আসছে এবং সকল দলের যদি অংশগ্রহণ জেনেভাতে নিশ্চিত না হয় তাহলে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা সত্যিকার অর্থে সম্ভব হয়ে উঠবে না।
প্রসঙ্গত আরেকটি কথা উঠে আসছে, সিরিয়া থেকে রাশিয়ার স্থল সৈন্যের একটি বড় অংশ প্রত্যাহার করে নেওয়াকে কেউ কেউ আসাদ সরকারের প্রতি রুশ সমর্থন শিথিল করার ইঙ্গিত হিসেবেই মনে করছেন। আপনি কি মনে করেন?
আমার মনে হয় এটা এইভাবে বলা বোধ হয় সঙ্গত হবে না। পুতিন যে সৈন্য প্রত্যাহার করে নিয়েছেন সেটা তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তাদের নিজস্ব স্বার্থ আছে এবং বৈশ্বিক রাজনীতির একটা প্রেক্ষাপট আছে। সুতরাং সবগুলো মিলিয়েই পুতিন তার সৈন্য সেখান থেকে প্রত্যাহারের কথা বলেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে আসাদ সরকারের উপর থেকে তার সমর্থন তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এখনো আমার জানা মতে সিরিয়াতে বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি রাশিয়ার এখনো আছে। ফলে এই যে সৈন্য প্রত্যাহারের ঘটনার মধ্যে দিয়ে আসাদ সরকারের উপর সমর্থন শেষ হয়ে যাবে এটা আমি মনে করি না। বরং এটা একটা কারণ হতে পারে যে পুতিন হয়তো সিরিয়াসলি চাচ্ছেন শান্তি আলোচনাটা একটা যৌক্তিক লক্ষ্যে পরিণত হোক। আরেকটা জিনিস, এটা তো সত্য কথা, এই যে সিরিয়ার যুদ্ধে রাশিয়ার ইনভলভমেন্ট, রাশিয়ার বিমানের বোমা বর্ষণ, এদের বিপুল অর্থ রাশিয়াকে বহন করতে হয়। রাশিয়ার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ফলে এত বিপুল অর্থ রাশিয়ার পক্ষে বহন করা, এটা উপরন্তু রাশিয়ার ভেতরেই এক ধরনের কিছু কিছু বিরোধিতা আছে এই সিরিয়ার ইনভলভমেন্টের ব্যাপারে। ফলে সামগ্রিকভাবে পুতিন যে সিদ্ধান্তটা নিয়েছেন তার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আপাতত এই শান্তি আলোচনাটা যাতে চলতে পারে সেটা সেদিকে তার লক্ষ্য আছে, কিন্তু তার অর্থ নয় যে আসাদ সরকারের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেওয়া। কেননা স্ট্র্যাটেজিক্যালি রাশিয়ার গুরুত্ব বা রাশিয়ার স্বার্থ এই অঞ্চলে সিরিয়াতে যথেষ্ট স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ রাশিয়া কখনো চাইবে না যে তার স্বার্থ ক্ষুণ্ণ হোক।
অধ্যাপক তারিক শামসুর রহমান, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। নতুন এক গবেষণায় বলা হয়েছে অ্যান্টিবায়োটিক শিশুদের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। ভয়েস অফ আমেরিকার জোডি কাপুয়ার বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
মারাত্মক সংক্রমণের হাত থেকে অ্যান্টিবায়োটিক যে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করছে তাতে কোনো সন্দেহ নেই। তবে ফিনল্যান্ডের গবেষকেরা দেখেছেন অ্যান্টিবায়োটিকের কিছু খারাপ দিকও রয়েছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক দেহের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করার সঙ্গে সঙ্গে মানবদেহের জন্য প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়া, যেমন শিশুদেহের অন্ত্রের ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ক্যাট্রিক কোরপোলার অধীনে একটি দল এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তিনি বললেন, খুব সম্প্রতি আমরা অন্ত্রের ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে শুরু করেছি। তিনি বললেন,
I think everyone's becoming more and more surprised at how really important they are and we really don't know very much yet, especially from humans.
তিনি বললেন, এই ব্যাকটেরিয়াগুলোর গুরুত্ব আমরা যত জানতে পারছি ততই অবাক হচ্ছি। এখনো আমরা খুব বেশি কিছু জানি না, তবে খুব কম বয়সে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে সুদূর ভবিষ্যতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সে সম্পর্কে খুব বেশি পরিসংখ্যানও নেই। প্রকৃতপক্ষে মাইক্রোবায়োটা বা ভালো ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা এখনও বেশি কিছু জানি না। অ্যান্টিবায়োটিক ভালো খারাপ সব ব্যাকটেরিয়াই ধ্বংস করে, কর্পোলা বললেন।
It's becoming increasingly clear that bacteria are an important part of us as humans, so they are not all bad.
এটা সুস্পষ্ট যে মানব দেহে ব্যাকটেরিয়ার গুরুত্ব অনেক। এই পরজীবী সবগুলোই যে খারাপ তা নয়, তবে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিনিয়ত লড়াই চলে। এভাবেই তারা বেঁচে থাকে এবং ভারসাম্য রক্ষা করে। ফিনল্যান্ডের গবেষকেরা 2 থেকে 7 বছরের 127 জন শিশু যারা একই এলাকায় এবং একই ডে কেয়ারে যায় তাদের নিয়ে গবেষণা করেন। ওই শিশুদের কতবার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে তার হিসেব তারা রেখেছেন। গবেষক কর্পোলা বললেন,
We know from human studies that antibiotic use, especially in children, is associated with, for example, increased BMI, also asthma risk.
কর্পোলা বলেন, গবেষণায় আমরা দেখেছি অ্যান্টিবায়োটিক সেবনের সঙ্গে সঙ্গে বাচ্চাদের মুটিয়ে যাওয়ার একটা যোগাযোগ রয়েছে। হাঁপানি এবং অন্ত্রে প্রদাহ হয়ে রোগ হবার ঝুঁকিও বাড়ায়। আমরা জানি যে এতে কিছু ঝুঁকি আছে, তবে কেন সেটা হয় তা আমরা এখনো জানি না। তিনি জানান, ইঁদুরের ওপরে গবেষণায় দেখা গিয়েছে যে অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেললে ইঁদুরের স্বাস্থ্য দীর্ঘদিন খারাপ থাকে। এছাড়াও পশুপাখির ওজন বাড়ানোর জন্য সামান্য পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তবে অন্ত্রের চিকিৎসার জন্য সব ব্যাকটেরিয়াই যে খারাপ তা নয়। সবচেয়ে খারাপ হচ্ছে মাইক্রোলাইডোজ, পেনিসিলিন ধরনের কিছু অ্যান্টিবায়োটিকও সামান্য ক্ষতি করতে পারে। শিশুদের ক্ষেত্রে বিফিডা ব্যাকটেরিয়া ভালো। গবেষকেরা বিফিডার মাত্রা খতিয়ে দেখছেন। গবেষক কর্পোলা বলেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বিফিডার মাত্রা অনেক কমতে দেখা গিয়েছে। শিশু জন্মের সময়ে মায়ের কাছ থেকে তারা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো পেয়ে থাকে। অপরদিকে যে শিশুরা অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় তারা হাসপাতালের পরিবেশ থেকে খারাপ ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। ত্বকের ব্যাকটেরিয়ার মধ্যে এরা জমতে শুরু করে যা স্বাভাবিক নয়। গবেষকেরা জানান, শিশুদের ক্ষেত্রে অন্ত্রে ব্যাকটেরিয়াগুলো ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সবল করে তুলতে সাহায্য করে। তবে এ সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালি রাশোর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশোর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে চিঠিপত্রের জবাব দিচ্ছি। আর প্রথম চিঠিটি ইমেলে এসেছে। রবিউল হক লিখেছেন তিনি যে 2016 সালের ভয়েস অফ আমেরিকা ক্যালেন্ডার কি পেতে পারি? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি পেতে পারেন। আপনি লিখেছেন আদর্শ সদর কুমিল্লা থেকে। আপনি আমাদের ভয়েস অফ আমেরিকার হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানেও যোগাযোগ করেন এবং সেখানে আপনার প্রশ্নের জবাব পেয়ে আপনি খুশি হয়েছেন, ধন্যবাদ। আর ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করছি। ওদিকে কলকাতা থেকে চঞ্চল ভট্টাচার্য জানিয়েছেন যে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ জানিয়েছেন যে তার ক্যালেন্ডার রয়েছে এবং তিনি ক্যালেন্ডারটি নিয়ে যেতে পারেন। তো চঞ্চল ভট্টাচার্য, আশা করছি যে আপনি পরমাশিসের সাথে যোগাযোগ করে আপনার ক্যালেন্ডারটি হাতে পাবেন এবং তারপর আমাদের জানাবেন যে ক্যালেন্ডার কেমন লাগলো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি একজন শ্রোতার সঙ্গে, ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের আব্দুল্লাল মামুন সোহেল। আব্দুল্লাল মামুন, আপনি আছেন লাইনে?
জি, আমি আছি লাইনে।
তো আপনি কোন ক্লাবে কাজ করছেন, সেই ক্লাবে?
আমাদের ক্লাবের নাম হচ্ছে গ্লোবাল ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব। আমরা কিছু সামাজিক আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকেই কাজ করি।
আচ্ছা, তো মামুন এই মুহূর্তে কি বলবেন, মূল দু একটি কাজের কথা উল্লেখ করবেন আপনাদের কর্মসূচি?
আমরা হচ্ছে বিশেষ করে শিশু এবং মায়েদের যে স্বাস্থ্য, এটা নিয়ে কাজ করি। আমরা ঢাকা যে শিশু হসপিটাল আছে আগারগে, আপনি জানেন এবং শ্রোতা হয়তো জানেন, আমরা সেখানে প্রচারপত্র বিলি করি তাদের শিশু স্বাস্থ্যদের যে করণীয়। তারপরে মারা যখন গর্ভবতী থাকেন সেই সময় প্রসূতি কালে তাদের যে করণীয় কি, এইগুলো আমরা তাদেরকে প্রচারপত্র বিলি করি। মাঝে মাঝে তাদেরকে আমরা সচেতনতার জন্য বিভিন্ন তাদের সাথে সমন্বয় করে আমরা মাঝে মাঝে সেমিনার করি, এগুলো আমরা করি। এবং আমরা যখন বৃক্ষরোপণ করি, তারপরে শীতকালে যে মায়েদের এবং বাচ্চাদের বিশেষ করে দুস্থ শিশুদেরকে আমরা পোশাক বিতরণ করি, সবার কাছ থেকে আমরা আহ্বান করি। বিশেষ করে আমাদের একটা ওয়েব পেজ আছে এবং ফ্যান ক্লাবের যে একটা ফেসবুক আইডি আছে, ওখানে আমরা আমন্ত্রণ জানাই যে যারা যারা পুরনো কাপড় দিতে চায় তারা তাদের কাছে, এবং তারা আমাদেরকে দেয়, আমরা সেগুলো আমাদের ক্লাবের ব্যানারে সেগুলো বিলি করি।
তো আব্দুল্লাহ মামুন, তার মানে আপনি বলছেন যে আপনাদের ক্লাবের নিজস্ব ফেসবুক পেজ আছে?
জি, আছে।
আচ্ছা, তো সেটাতেই আপনারা যোগাযোগ করেন। তাছাড়া আপনারা বাইরে গিয়েও অনেক কাজ করছেন, বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে
চেষ্টা করছি। স্বাস্থ্য আমাদের এই কর্মব্যস্ত জীবনেও আমরা যতটুকু পারি আপা আমাদের ক্লাবের ব্যানারে।
তো আপনাদের ক্লাবের সদস্য কজন?
আমাদের এই মুহূর্তে সদস্য সংখ্যা হচ্ছে 52 জন। বিশেষ করে আমাদের এটা বলতেই হয় যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট একজন মহিলা সদস্য, সেই জন্য একটু ক্লাবের মহিলা সদস্য সংখ্যা অবশ্য বেশি একটু আর কি।
তাহলে ভালো, আগামীতে আগামীতে আমরা আপনাদের ক্লাবের মহিলা সদস্যদের নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমেরিকার যারা শুনছেন সকল শ্রোতাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ মামুন। মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজে সদস্য হতে পারেন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ইউরোপে অভিবাসীর জোয়ার সামাল দিতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে শুক্রবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয় তুরস্ক থেকে নতুন কোনো অভিবাসী আসলে গ্রিস ফেরত দেবে তুরস্কেই, বদলে তুরস্ক আর্থিক সহায়তা এবং তুরস্কের নাগরিকদের জন্য শেনগেন জোনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরের পরিকল্পনাকে ঘিরে। কংগ্রেসের নানা মতানৈক্য সত্ত্বেও প্রেসিডেন্ট ওবামা হাভানার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে জোরে সোরে কাজ করে যাচ্ছেন। গত 90 বছরে এই কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে। শুক্রবার দক্ষিণ আফগানিস্তানের একটি স্থানে নেটো বাহিনীর একটি হেলিকপ্টারকে জরুরি অবস্থায় অবতরণ করতে হয়, তবে কেউ হতাহত হয়নি। তবে এই ঘটনার পর তালিবান বলছে তারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তালিবান নিয়ন্ত্রিত হেলমান্দ প্রদেশের যে এলাকায় এটি ঘটে সেখানে গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চলছিল। ইরাকে ইসলামিক স্টেট দলের সঙ্গে কাজ করে কুর্দি পেশমার্গা সেনাদের কাছে আত্মসমর্পণ করা আমেরিকান নাগরিক মোহাম্মদ জামাল খিউইস বলেছেন মসুলে গিয়ে সে ভুল করেছিল এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অদূরে জন্মগ্রহণ করা এবং বেড়ে ওঠা 26 বছর বয়সী জামাল খিউইস উত্তর ইরাকের সিনজার শহরে চলতি সপ্তাহে আত্মসমর্পণ করে। কুর্দিস্তান 24 টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে সে জঙ্গি দলে যোগ দেওয়াটা ভুল বলে স্বীকার করে। 16 মিনিটের ওই সাক্ষাৎকারে কিউইস ইসলামিক স্টেট বা তাদের কার্যক্রম সম্পর্কে তেমন কিছুই বলেনি। সে তার নিজের সম্পর্কে, গত বছর ডিসেম্বরে ইরাক সফর সম্পর্কে এবং ইসলামিক স্টেটে যোগদান করা পর্যন্ত তথ্য দিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর শুক্রবার উত্তর কোরিয়া নতুন করে দূরপল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন শুক্রবার চালানো ওই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার উপকূলের 800 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়, তবে যুক্তরাষ্ট্র বলছে তারা উত্তর কোরিয়ার তরফে 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রমাণ পেয়েছেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা বন্ধ করবার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এপিকে জানিয়েছেন আরব কোয়ালিশন ইয়েমেনি বাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহায়তা করে যাবে। 2014 সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ার পর ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দুর রাবু মানসুর সৌদি আরবে নির্বাসনে যান। রাজনৈতিক ছলসহ নানা অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশারফের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই তিনি দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। স্থানীয় গণমাধ্যমের কাগজে দেওয়া মন্তব্যে তিনি বলেছেন, আমি একজন কমান্ডো এবং দেশকে ভালোবাসি, তাই কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন। শেষ করছি একটি সিংহের খবর দিয়ে। কেনিয়ার নাইরোবি জাতীয় পার্ক থেকে একটি সিংহ লোকালয়ে বেরিয়ে শুক্রবার রাজধানীর ব্যস্ত রাস্তায় ঘোরাঘুরির সময় এক ব্যক্তির ওপর হামলা করে। এক মাসেরও কম সময়ে তৃতীয়বার কোনো সিংহ চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে অধিবাসীদেরকে সন্ত্রস্ত করেছে। যে ব্যক্তির উপর সিংহটি হামলা করেছে তার বয়স 68 বছর। ঘটনার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন রবার্টস ওয়েগনার। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.